श्रीवासादि गौर भक्तवृंद Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
विष्णुपाद परमहंस परिव्रजगाचार्य अष्टोत्तर शत शिष्यमत अभय चरण अरविंद भक्ति वेदांत स्वामी श्री प्रभुपाद की इस्कॉन ब्यूटी फाउंडर आचार्य डिवाइन ग्रेस श्री प्रभुपाद की अनंत गति वैष्णव वृंद की नामाचार्य श्री हरिदास ठाकुर की प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवास आदि गौर भक्त वृंद की श्री राधा कृष्ण गौ गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन की ब्रजभूमि वृंदावन धाम की पुरुषोत्तम क्षेत्र श्री जगन्नाथपुरी धाम की श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, नवदीप मायापुर धाम की, स्वामी गौर भक्तवृंद की, जय श्री भगवान रामचंद्र की, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल. All glory to the assembled devotees. All glory to the assembled devotees. All glory to the assembled devotees. All glories, all glories, all glories to Guru and Gauranga. All glories to Srila Prabhupada. Om Ajnati Mirandasya Gyananjana Shalakaya Chakshus Unmilitam Jena Tasmai Sri Gurave Namaha Sri Chaitanya Manabhishtam स्थापितं जन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदंतिकं वंदेहं श्रीगुर श्रीयुत पदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपां सागरजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजना सहितं कृष्णा चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगना ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य दशतारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिष्ये नमः हे कृष्णा करुणा सिंध दीनबंध जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुत देवी प्रणमामि हरिप्रिय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखम करति वाचलम पंगु लंघयत गिरी यत्कृपातम अहम वंदे श्री गुरुदेव तारिणम परमानंद माधवम श्रीचैतन्यश्वरम नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताक समनीत नामिने नमो आचार्य पादाय निताय कृपापदायिने गौरगत धामदाय नगर ग्राम तारिणे हरे कृष्ण. आज के थेके आज काल एवं आगामी परशु भगवान श्री रामचंद्रेर विभिन्न लीला कथा आलोचना करब এবং আপনারা সকলে যেহেতু রামচন্দ্রের বিভিন্ন লীলা সম্বন্ধে অবগত, তা আমরা বিভিন্ন লীলা আলোচনা করে সেগুলো আমাদের জীবনে কি শিক্ষা আমরা লাভ করতে পারি সেই সম্বন্ধে আমরা আলোচনা করব. আর আলোচনা চলাকালীন আপনারা দয়া করে আপনাদের মোবাইল ফোনকে সাইলেন্ট মোডে রাখবেন বা সুইচ অফ মোডে রাখবেন, কারণ মোবাইল শব্দ হলে ক্লাসে বিঘ্ন ঘটতে পারে. এটা দয়া করে আপনারা বজায় রাখবেন যাতে আমাদের আলোচনা চক্র বিঘ্নিত না হয়. তো আজকে যেহেতু প্রথম দিন, তো আজকে আমরা একটা পটভূমি ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভাবের একটা পটভূমি সম্বন্ধে আজকে আলোচনা করব এবং আগামীকাল থেকে আমরা বিভিন্ন বিশদ লীলা কথা আলোচনা করব. শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব এবং তাদের লীলা সম্বন্ধে একটি শ্লোকের মধ্যেই ভগবানের এই তিনটি স্বরূপের কথা ব্যাখ্যা করা হয়েছে. তো ভগবানের অনন্ত রূপ রয়েছে, ব্রহ্মসংহিতা থেকে আমরা জানতে পারি যে ভগবানের অনন্ত রূপ। কিন্তু গৌড়ীয় বৈষ্ণবদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ রূপ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ মুখ্য রূপ হলেও আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের কাছে ভগবান শ্রীরামচন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীরামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, ভগবান কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম, আর শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি এই জগতে আবির্ভূত হয়েছেন আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্রকে প্রদান করার জন্য, তিনি হচ্ছেন ঔদার্য পুরুষোত্তম বা প্রেম পুরুষোত্তম। তো রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম কেন বলা হয়ে থাকে? কারণ ভগবান শ্রী রামচন্দ্রের লীলা কোনো মর্যাদাকে লঙ্ঘন করে না। ভগবান কৃষ্ণের লীলা সামাজিক দৃষ্টিতে অনেক মর্যাদাকে লঙ্ঘন করে। যেমন ভগবান কৃষ্ণ তিনি মাখন চুরি করেছিলেন, ভগবান শ্রী রামচন্দ্রকে ওই সব কাজ করতে দেখবেন না, চুরি টুরি কাজ করেননি উনি কোনো। ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোপীদের সঙ্গে তিনি লীলাবিলাস করেছেন, রাসলীলা করেছেন। আমরা জানতে পারি যে 16,108 গোপী তার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ লীলাবিলাস করেছিলেন, যেটা হচ্ছে নর্মাল রাসলীলা। আর মহারাসলীলাতে ভগবান শ্রীকৃষ্ণ শত কোটি গোপীর সঙ্গে নৃত্য করেছিলেন। তো এটা একটা অস্বাভাবিক ব্যাপার। তারপরে তিনি যখন বিবাহ করেছিলেন, বিবাহের আগে অনেক গোপীর সঙ্গে লীলা করেছেন ঠিক আছে, কিন্তু বিবাহ করেছিলেন 16,108 মহিষীকে, সেটা একটা অস্বাভাবিক লীলা। কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র তিনি একটি স্ত্রী গ্রহণ করেছিলেন। তাই জন্য যারা কৃষ্ণ ভক্তির পথে আমরা সাধনা ভক্তি করছি, ভগবান শ্রী রামচন্দ্রের জীবনী থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। তাই জন্য ভগবান শ্রী রামচন্দ্র সম্বন্ধে জানা আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো বলা হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র রামনবমীতে আবির্ভূত হয়েছিলেন, তাই তো? রামনবমী, আর কৃষ্ণ আবির্ভূত হয়েছিল জন্মাষ্টমী। তা আপনারা যারা ছোটবেলায় অঙ্ক করেছেন, ম্যাথমেটিক্স করেছেন তো, সবাই করেছেন? কারা কারা অঙ্ক জানেন, ম্যাথমেটিক্স জানেন, হাত তুলবেন। জানেন, পরীক্ষা নেবো আপনাদের, জানেন নাকি? পড়েননি ম্যাথমেটিক্স? কারা কারা অঙ্ক পড়াশোনা করেছেন স্কুলে, হাত তুলবেন যারা অঙ্ক জানেন। ভয় তুলছেন না নাকি? কারা কারা স্কুলে গেছেন, স্কুলে পড়াশোনা করেছেন, হাত তুলবেন। প্রশ্ন বুঝতে পারছেন না নাকি? তারপরে এখন একটা অঙ্ক পরীক্ষা করব, কৃষ্ণের অঙ্ক আর রামচন্দ্রের অঙ্ক, ঠিক আছে? তো ভগবান কৃষ্ণ জন্মাষ্টমীতে আবির্ভূত হয়েছেন। অষ্টমী মানে হচ্ছে আট, তো আটকে এক দিয়ে গুণ করলে কত হয়? আটকে এক দিয়ে গুণ করলে আট, আটকে দুই দিয়ে গুণ করলে কত হয়? ষোলো। ষোলো এক আর ছয় তাকে যোগ করলে কত হয়? সাত। তারপরে আটকে তিন দিয়ে গুণ করলে কত হয়? চব্বিশ। চার আর দুই কত হয়? ছয়। তারপরে আটকে চার দিয়ে গুণ করলে কত হবে? বত্রিশ। বত্রিশ মানে তিন প্লাস দুই পাঁচ, কমতে থাকছে। কিন্তু রামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছেন রামনবমীতে। নবমী মানে হচ্ছে নয়। নয়কে এক দিয়ে গুণ করলে কত হয়? নয়। নয়কে দুই দিয়ে গুণ করলে কত হয়? আঠেরো। এক প্লাস আট কত? নয়। নয়কে তিন দিয়ে গুণ করলে কত হয়? সাতাশ। সাত প্লাস দুই কত? নয়। নয়কে চার দিয়ে গুণ করলে কত হয়? ছত্রিশ। ছয় প্লাস তিন কত হয়? নয়। ঠিক আছে, এই জন্য তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। উনি কোনো কিছু চালাকি করেন না, আর কৃষ্ণ খুব চালাকি করেন। তাছাড়া ভগবান শ্রী রামচন্দ্রের লীলা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ, যেহেতু তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, তিনি কখনো মর্যাদাকে লঙ্ঘন করেন না। এই তিনজন ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ভগবান শ্রী রামচন্দ্র, তিনজনের মধ্যে একটা বিশেষ মিল রয়েছে। একটা মিল তিনজনই ভগবান, কিন্তু তাদের একটা বিশেষ মিল রয়েছে যেটা এই শ্রীমদ ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে। এই তিনজনই বনে গমন করেছিলেন, বোঝা যাচ্ছে? তিনজনে অরণ্যে গেছিলেন, অরণ্যে জঙ্গলে। তিনজন হচ্ছে জঙ্গলের ভগবান, চৈতন্য মহাপ্রভু তিনি নবদ্বীপে আবির্ভূত হয়েছেন মায়াপুর ধামে, 24 বছর নবদ্বীপে ছিলেন, তারপরে 24 বছর বয়সে মা শশীমাতাকে ত্যাগ করে এবং পত্নী বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন। সন্ন্যাস আশ্রম গ্রহণ করে কোথায় যাচ্ছিলেন? ঝাড়িখণ্ডের জঙ্গলে, বনে গমন হলো। এবং তিনি কেন বনে গমন করলেন? একটাই উদ্দেশ্য, এই বদ্ধজীবকে উদ্ধার করার জন্য। তো তিনি জঙ্গলে গেলেন, বৃন্দাবনে গেলেন, ঝাড়িখণ্ডে গেলেন। ভগবান কৃষ্ণ তিনি কোথায় আবির্ভূত হয়েছিলেন? তিনি আবির্ভূত হয়েছিলেন মথুরাতে। তো চৈতন্য মহাপ্রভু কেন বনে যেতে হলো তাকে? কারণ যখন মহাপ্রভু নবদ্বীপ ধামে ছিলেন, শ্রীবাস অঙ্গনে সারা রাত কীর্তন হতো, এবং সেই কীর্তনে খালি মহাপ্রভুর যারা একান্ত কাছের ভক্ত তাদেরই প্রবেশ অধিকার ছিল, যে কেউ সেখানে ঢুকতে পারত না, এন্ট্রি পাস ছিল। তো যারা হচ্ছে বিশেষ ভক্ত তারাই খালি সেই শ্রীবাস অঙ্গনে প্রবেশ অধিকার লাভ করতেন, সারা রাত ধরে কীর্তন হতো। তো সেই সময় নবদ্বীপ ধামে অনেক ব্রাহ্মণ ছিল যারা কৃষ্ণ ভক্ত নয় কিন্তু ব্রাহ্মণ। তো এক ব্রাহ্মণকে ঢুকতে দেয়নি শ্রীবাস অঙ্গনে কীর্তনে। তো সে ব্রাহ্মণকে আত্মসম্মান লেগেছে, আমি ব্রাহ্মণ, আমাকে ঢুকতে দেয়া হলো না। তো খুব ক্রোধান্বিত হয়েছিল। তো গঙ্গা স্নান করতে করতে তারপরের দিন মহাপ্রভুকে, চৈতন্য মহাপ্রভুকে অভিশাপ দিয়েছিলেন, তুমি আমাকে কীর্তনে প্রবেশ করতে দাওনি, তাই তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি যেন কখনো জড়সুখ লাভ করতে না পারো। তো মহাপ্রভু বলছে হরি বল, আশীর্বাদ হয়ে গেল। তাই সেই ব্রাহ্মণের অভিশাপকে মাথায় নিয়ে তিনি সমস্ত জড়সুখ, জড় ঐশ্বর্যকে পরিত্যাগ করে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন। ভগবান কৃষ্ণ মথুরায় আবির্ভূত হলেন। মথুরায় আবির্ভূত হয়ে বসুদেব এবং দেবকী বলছেন, আরে বাবা, তুমি যদি এখানে থাকো তো তোমাকে হত্যা করবে। কে হত্যা করবে? তোমার মামা কংস হত্যা করবে, কারণ তোমার 6টি বড় ভাই তারা অলরেডি হত্যাপ্রাপ্ত হয়েছে। তুমি যদি বেঁচে থাকতে চাও তুমি এখান থেকে চলে যাও। তখন বসুদেব তাকে নিয়ে কোথায় নিয়ে গেছিলেন? মথুরা থেকে বৃন্দাবনে। তাই ভগবান কৃষ্ণ জঙ্গলে চলে গেলেন, শহর ছেড়ে। মথুরা হচ্ছে শহর আর বৃন্দাবন হচ্ছে জঙ্গল। তাই ভগবান কৃষ্ণও মথুরা পরিত্যাগ করে জঙ্গলে গেছিলেন। তো জঙ্গলে গিয়ে তিনি গোপগোপীদের সঙ্গে লীলাবিলাস করেছিলেন এবং তাদেরকে উদ্ধার করেছিলেন। তারপরে হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র, তিনিও অযোধ্যাতে ছিলেন। তো দশরথ মহারাজ কৈকেয়ীকে বলেছেন, 2টি বর তুমি পাবে, কারণ যখন দশরথ খুব অসুস্থ হয়েছিল, কারণ কৈকেয়ী দশরথের খুব সেবা করেছিল, তো সন্তুষ্ট হয়েছিল দশরথ, তখন বর দিতে চেয়েছিলেন। তখন কৈকেয়ী বলেছিল, এখন আমার বর লাগবে না, যখন আমার প্রয়োজন হবে তখন সেই বর চেয়ে নেব। তখন দশরথ যখন রামচন্দ্র বড় হয়েছে, বড় পুত্র, তাকে রাজা রাজপদে অভিষিক্ত করবে। তো অভিষিক্ত করার আগের দিন সব ঘোষণা হয়ে গেছে। তখন মন্থরা গিয়ে বুদ্ধি দিয়েছে কৈকেয়ীকে, তুমি রামকে এত ভালোবাসছ কিন্তু রাম যদি রাজা হয়ে যায় তাহলে কৌশলে তো রাজমাতা হবে, তখন তোমার আর কোনো সম্মান থাকবে না। তাই তুমি এখন ওই বরটা চেয়ে নাও, দুটো বর চেয়ে নাও। এখন প্রথম বর হচ্ছে রামচন্দ্রকে বনবাসে 14 বছর বনবাস, এবং দ্বিতীয় বর হচ্ছে তোমার ছেলে ভরত রাজা হবে। তো দশরথকে গিয়ে বলেছে কৈকে, তো দশরথের কথা শ্রবণ করে ভগবান শ্রী রামচন্দ্র তিনি অযোধ্যা রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে বনবাসে গমন করেছিলেন। তো এর মাধ্যম দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, যে তিনটি অবতারেই ভগবান বনে গমন করেছেন বদ্ধ জীবদেরকে উদ্ধার করার জন্য। রামচন্দ্র কেন বনবাসে গেলেন, দুটি কারণে গেছেন। প্রথম কারণ হচ্ছে তিনি তার জীবনের যে উদ্দেশ্য, তিনি আবির্ভূত হয়েছিলেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে। তো যখন ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন তখন রাবণ সারা পৃথিবীকে অনেক ডিস্টার্ব করছিল, অনেক ক্ষতি সাধন করছিল, অসুরের উৎপাত বেড়ে গেছে। তো ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছেন এই অসুরকে বিনাশ করার জন্য, রাবণকে হত্যা করার জন্য। তুই অযোধ্যায় বসে থাকে তাহলে কি করে রাবণ হত্যা হবে, আর সাধুদের কি করে রক্ষা হবে? তাই তো ওনার জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সাধন করার জন্য ভগবান শ্রী রামচন্দ্র বনবাসে গিয়ে তিনি রাবণকে হত্যা করলেন এবং ভক্তদেরকে রক্ষা করলেন। তো এইভাবে ভগবান হচ্ছেন অপার করুণাময়, তিনি এই জগতে আবির্ভূত হন, তিনি বদ্ধ জীবদেরকে উদ্ধার করার জন্য। তাই তিনটি লীলাতেই ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনজনেই তাদের নিজেদের সুখ সুবিধাকে পরিত্যাগ করে বনে গমন করেছিলেন বদ্ধ জীবদেরকে উদ্ধার করার জন্য। কিন্তু যেহেতু আজকে আমাদের আলোচনা বিষয় রামচন্দ্র, তাই আমরা রামচন্দ্রের করুণা নিয়ে আমরা আলোচনা করব। বলা হচ্ছে বাল্মীকি মুনি তিনি তমসা নদীর তীরে বসে আছেন। তমসা নদীর তীরে বসে ভরদ্বাজ মুনি এবং অন্যান্য শিষ্যদের সঙ্গে বসে আছেন। তো হঠাৎ সেখানে নারদ মুনি এসে উপস্থিত হয়েছেন। তো নারদ মুনিকে দেখে বাল্মীকি মুনি এবং ওনার শিষ্যরা অনেকে সম্মান জানিয়েছেন, তা চরণ ধৌত করে দিয়েছেন, উচ্চ আসন প্রদান করেছেন। তখন বাল্মীকি মুনি জিজ্ঞেস করছে নারদ মুনিকে, এই পৃথিবীতে কি কেউ আছে যে সর্বৈশ্বর্য পূর্ণ, যার চরিত্রে কোনো খুঁত নেই, যিনি এই জগতে ধর্ম স্থাপন করতে পারবেন, সমস্ত ভগবানের ঐশ্বর্যের কথা ব্যাখ্যা করছেন, এই ধরনের কোনো ব্যক্তি কি এই জগতে আছে? তখন নারদ মুনি বলেছে, হ্যাঁ উনি আছেন, তিনি হচ্ছেন রামচন্দ্র। তিনি এখন অযোধ্যাতে রয়েছেন, তিনি অযোধ্যাতে এখন রাজত্ব করছেন, তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তখন নারদ মুনি বাল্মীকি মুনিকে ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব এবং তার বিভিন্ন লীলা কথা ব্যাখ্যা করেছে। তো সেটা শুনে বাল্মীকি মুনির খুব আকর্ষণ হয়েছে, আকৃষ্ট হয়েছেন। তো তমসা নদীর তীরে তিনি বসে আছেন, ধ্যানস্থ হয়ে বসে আছেন। তখন হঠাৎ দেখছেন দুটি সারস পাখি, একটি ছেলে এবং একটি মেয়ে পাখি, তারা সঙ্গ করছে। তখন হঠাৎ যখন দুজনে সঙ্গ করছে, তখন একটা ব্যাদ শিকারী একটা তীর ছুঁড়েছে, তীরটা গিয়ে লেগেছে হচ্ছে ছেলে সারস পাখির, এবং সারস পাখিটা কাতরাতে কাতরাতে দেহত্যাগ করেছে। এবং স্বামী মারা গেছে, তো সেই মহিলা যে পাখিটা সে অত্যন্ত ক্রন্দন করছে, দুঃখ করছে। তো এটা দেখে বাল্মীকি মুনির সেই ব্যাদটার প্রতি প্রচণ্ড ক্রোধ উৎপন্ন হয়েছে, অত্যন্ত রেগে গেছেন। তো রেগে গিয়ে অভিশাপ দিয়েছে যে তুমি এই যে একটা সরল পাখি তাদের এই জীবনকে এইভাবে নষ্ট করেছ, আমি তোমাকে অভিশাপ দিলাম যে অনন্তকাল ধরে তুমি কোনো জীবনে শান্তি পাবে না, এটা অভিশাপ দিয়েছ। তো অভিশাপটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে বাল্মীকি মুনির মনে খুব সন্তাপ হয়েছে, আরে আমি তো মুনি, আমি তো সাধু, আমার এত ক্রোধান্বিত হওয়া তো ভালো জিনিস না, কেন আমি এইটু একটা ছোট্ট ঘটনাতে এত ক্রোধান্বিত হয়ে গেলাম। তখন সেটা গিয়ে তার শিষ্যকে বলছে ভরদ্বাজ মুনিকে, যে আমার তো এত ক্রোধান্বিত হওয়া উচিত ছিল না, কিন্তু আমি কেন ক্রোধান্বিত হয়ে গেলাম। আর বলছে যে আমি যে অভিশাপটা দিলাম, অভিশাপটা একটা মন্ত্রের আকারে আমি দিলাম, একটা বিশেষ মন্ত্র, একটা বিশেষ ছন্দে সেই শ্লোকটা আমি বললাম। সেটা হচ্ছে চারটে লাইন এবং প্রতিটি লাইনে আটটি করে অক্ষর রয়েছে, একটা বিশেষ ছন্দ, এবং সেই শ্লোকটা একটা করুণা রসে পরিপূর্ণ। তা আমি কোনোদিন তো এরকমভাবে উচ্চারণ করতে পারিনি, তা কীভাবে হলো? সেভাবে বসে আছে চিন্তা করছে কি কেন এটা ঘটলো। তখন আশ্রমে যখন এইভাবে বাল্মীকি মুনি বসে আছেন, তখন ব্রহ্মা সেখানে এসে উপস্থিত হয়েছে। তখন ব্রহ্মা বাল্মীকি মুনিকে বলছেন যে তুমি এত চিন্তা করো না, এই যে ঘটনাটা ঘটেছে, তুমি যে অভিশাপটা দিলে সেটা আমার ইচ্ছাতেই হয়েছে, কারণ আমি চাই তুমি রামায়ণ রচনা করো, এবং যে ছন্দে তুমি অভিশাপটা দিলে সেই ছন্দেই রামায়ণ রচিত হবে। তখন বাল্মীকি মুনি ব্রহ্মার কাছ থেকে নির্দেশ প্রাপ্ত হলেন, এবং তিনি তখন সেই একই ছন্দে বাল্মীকি মুনি রামায়ণ রচনা করতে শুরু করলেন। 24,000 শ্লোক সমন্বিত এই বাল্মীকি রামায়ণ তিনি রচনা করলেন, এবং সেই বাল্মীকি মুনির যে রামায়ণ সেটা করুণা রসে পরিপূর্ণ। রচনা করার পরে তখন বাল্মীকি মুনির আশ্রমে সীতাদেবী রয়েছেন, বাল্মীকি মুনির আশ্রমে লবকুশ রয়েছে। যখন রচনা সমাপ্ত হয়েছে তখন লবকুশ বাল্মীকি মুনি গুরুদেবকে প্রণাম করেছে। তো বাল্মীকি ভাবছেন আমি এত সুন্দর রামায়ণ রচনা করলাম, সেটা তো প্রচার করা দরকার, রামকথা প্রচার করা দরকার, তো কে করতে পারে। তখন এই লবকুশকে দেখে খুব ভালো লেগেছে, বাল্মীকি মুনি বলছে এরা দুজন হয়তো পারবে। তখন বাল্মীকি মুনি লবকুশকে এই রামায়ণের কথা শিক্ষা দিয়েছে, বলছে তোমরা এই শিক্ষা লাভ করে প্রতিটি নগর গ্রামে রামের যে চরিত্র কথা সেটা ব্যাখ্যা করো গানের আকারে। তখন লবকুশ তাদের মেধাশক্তি খুব তীক্ষ্ণ ছিল, এবং তাদের সুর জ্ঞান অত্যন্ত সুন্দরভাবে তারা গান করতে পারতেন। তো বাল্মীকি মুনির কাছ থেকে শিক্ষা লাভ করে লবকুশ তখন বিভিন্ন গ্রামে, বিভিন্ন শহরে, বিভিন্ন নগরে রামকথা তিনি তারা প্রচার করতে লাগলেন। তো এইভাবে লবকুশ রামকথা প্রচার করছে। শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। এইভাবে যখন প্রচার করছেন, প্রচার করতে করতে একদিন অযোধ্যা শহরে, অযোধ্যা নগরীতে এসে উপস্থিত হয়েছে লবকুশ। রামকথা কীর্তন করছে, তো রাম শুনতে পেয়েছে, দেখছে বা দুজন সুন্দর অপূর্ব ছেলে এত সুন্দরভাবে রামকথা কীর্তন করছে, তো তাকে তাদেরকে ডেকেছে। মুনি বেশ দেখতে দেখতে ব্রাহ্মণের মতো, কিন্তু তার মধ্যে ক্ষত্রিয় লক্ষণ দেখা যাচ্ছে। তো রামচন্দ্র তো জানে না তার ছেলে, তো তাদেরকে ডেকেছে দুজনকে, বুঝে তোমরা তো এত সুন্দর রামকথা কীর্তন করছো, তো এই অযোধ্যার যে রাজ দরবার সেই রাজ দরবারে তোমরা রামকথা কীর্তন করো। তখন লবকুশ রামায়ণের এই রামকথা তারা ব্যাখ্যা করতে শুরু করে। তখন প্রথমে অযোধ্যার কথা ব্যাখ্যা করেছেন, তো অযোধ্যায় তখন অযোধ্যার যে ঐশ্বর্য, কত সুন্দর শহর, মণিমাণিক্য দিয়ে তৈরি বিভিন্ন বাড়ি, সরোবর, গাছপালা, সবসময় পাখিরা সুন্দর গুঞ্জন করছে, বিভিন্ন ভক্তরা গান গাইছে, বৈদিক মন্ত্র পাঠ হচ্ছে, একটা অপূর্ব পরিবেশ অযোধ্যায়। বলছে অযোধ্যাতে কেউ দরজা বন্ধ করে ঘুমায় না, চুরি টুরি কোনো ব্যাপার নেই, সমস্ত অযোধ্যার অযোধ্যাবাসী আনন্দে আছে, খুব আনন্দ, চারিদিকে খালি আনন্দ আর আনন্দ। তার মধ্যে দশরথ মহারাজের একটু দুঃখ। কেন দুঃখ? দশরথ মহারাজের কোনো ছেলে নেই, একটা মেয়ে রয়েছে শান্তা, কিন্তু কোনো ছেলে নেই। তো রাজার খুব চিন্তা যে আমার পরে কে রাজা হবে। তো দশরথ মহারাজ অনেক বিবাহ করেছিলেন, আপনারা জানেন দশরথ মহারাজের তিনটে পত্নী ছিল, তাই না? কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। কিন্তু দশরথের তিনটে পত্নী ছিল না, তার থেকে অনেক বেশি ছিল। কটা পত্নী ছিল জানেন? আপনারা তো রামায়ণ জানেন, কটা পত্নী ছিল দশরথের? এগুলো কালকে কিন্তু প্রশ্ন আমরা জিজ্ঞেস করবো, হ্যাঁ আজকে বলবো আমি, কালকে আবার জিজ্ঞেস করবো, লিখে রাখবেন। দশরথের 350টি পত্নী ছিল মাত্র, 350। কেন ছিল তার আবার কারণ আছে। যখন দশরথ মহারাজ রাজত্ব করছেন, সেই সময় পরশুরাম তিনি ক্ষত্রিয় বিনাশ করছেন। পরশুরাম আবির্ভূত হয়েছিলেন ক্ষত্রিয়দেরকে বিনাশ করার জন্য। তো দশরথ ভাবছেন যে এই পরশুরামের হাত থেকে কি করে উদ্ধার পাওয়া যায়। তো পরশুরাম সমস্ত ক্ষত্রিয়দেরকে হত্যা করে, কিন্তু এক ধরনের ক্ষত্রিয়কে হত্যা করে না, যারা বিবাহ যোগ্যে বসে থাকে, যারা বিবাহ করবে তাদেরকে হত্যা করবে না। তো যখনই পরশুরাম দশরথের রাজ্যে আসে, শুনতে পায় পরশুরাম আসছে, তখনই দশরথ বিবাহ যোগ্য বসে যায়। তো বারবার আসে পরশুরাম আর বারবার এইভাবে বিবাহ করে, এইভাবে বিবাহ করতে করতে 350টি পত্নী লাভ করেছিল পরশুরামের চাপে, 350টি পত্নী। কিন্তু 350টি পত্নী হলেও তার কোনো সন্তান ছিল না। তো দশরথ মহারাজ ভাবছে কি করা যায়, আমার কোনো সন্তান নেই। তো সমস্ত ব্রাহ্মণদেরকে ডেকেছে, বশিষ্ঠ মুনিকে দেখেছে, অন্যান্য ব্রাহ্মণদেরকে ডেকেছে। তো জিজ্ঞেস করছে, আমি চাইছি অশ্বমেধ যজ্ঞ করতে। তখন তারা বলছে খুব ভালো ধারণা, খুব ভালো আইডিয়া। কিন্তু সুমন্ত্র, যিনি হচ্ছেন দশরথের প্রধানমন্ত্রী, তিনি দশরথকে পাশে ডেকে নিয়ে বলছে যে আমি আপনাকে একটা কাহিনী বলতে চাই, যে কাহিনী সনত কুমার বহু বহু বছর আগে বলেছিলেন, সেই কাহিনী আমি শুনেছি, তাই আমি সেই কাহিনী আপনাকে বলতে চাই। কারণ সেই কাহিনী আপনাকে নিয়ে, এবং সেই কাহিনী অনুযায়ী আপনি 4টি অপূর্ব পুত্র লাভ করবেন, সেই কাহিনী আপনাকে বলবো। তো দশরথের খুব ভালো লেগেছে, কি বলবো, কি ব্যাপারটা কি। তখন সেই পুরনো কাহিনী, সেই পুরনো কাহিনী তখন বলছে, বলছে যে রমাপদ মহারাজ, তিনি ছিলেন দশরথ মহারাজের বন্ধু, তো অঙ্গদেশে রাজা ছিলেন, তো ওনারও কোনো সন্তান ছিল না। সেই জন্য রমাপদ মহারাজ দশরথ মহারাজের যে কন্যা, সেই কন্যাকে নিজের কাছে রাখতেন, শান্তাকে। শান্তা রমাপদ মহারাজের কাছে থাকত। তো রমাপদ মহারাজের রাজ্যে খরা দেখা দিয়েছে, কোনো বৃষ্টি হচ্ছে না। তো ভাবছে কি ব্যাপার, বৃষ্টি হচ্ছে না, কি করা যায়, অনেক চেষ্টা করছে, কিচ্ছু হচ্ছে না। রমাপদ মহারাজ একটা অপরাধ করেছিলেন, কি অপরাধ, একবার একটা ব্রাহ্মণকে একটা হীরে দিতে গিয়ে সেটা আবার ফিরিয়ে নিয়েছিলেন, তার ভালো লেগেছিল হীরেটা, তো সে হীরেটা দেয়নি বলে ব্রাহ্মণ অভিশাপ দিয়েছিলেন। তাই জন্য রমাপদ মহারাজের রাজ্যে তখন কোনো বৃষ্টি হচ্ছিল না। তখন কি করে বৃষ্টি হবে? তো বলছে তখন রমাপদ মহারাজকে খবর দেওয়া হয়েছে যে আপনার রাজ্যে কিছুটা দূরে একটি মুনি আছে, তার নাম হচ্ছে ঋষ্যশৃঙ্গ মুনি। সে ঋষ্যশৃঙ্গ মুনি যদি আসে, সে যদি যজ্ঞ করে, তাহলে বৃষ্টি হবে। তো ঋষ্যশৃঙ্গ মুনি উনি হচ্ছেন একটা অদ্ভুত মুনি। কিরকম মুনি? কশ্যপ মুনির পুত্র হচ্ছে মৃগী বা মুন্ডকমুনি, কি নাম? বিমণ্ডক, বিমণ্ডকমুনি। তার আর একটা নাম বলছে এবার মৃগী, দুটো নাম পাওয়া যাচ্ছে। তো বিমণ্ডক অত্যন্ত তেজস্বী মুনি ছিলেন। তো বিমণ্ডক তপস্যা করছে, তপস্যা করছে, তখন কেউ বেশি তপস্যা করলে ইন্দ্রর খুব চিন্তা হয়ে যায়। কেন ইন্দ্র চিন্তা হয়? কারণ বেশি তপস্যা করলে ইন্দ্রপদ যদি সে লাভ করে ফেলে, আর ইন্দ্রর কায়দা একটাই কায়দা, যখন কেউ তপস্যা করবে অপ্সরা পাঠিয়ে দেবে। তো অপ্সরা পাঠিয়ে দিয়েছে, তো অপ্সরাটা গিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করছে। তো তখন ওই বিমণ্ডক সে অপ্সরাকে দেখে বলছে, তুমি আমাকে এরকম ডিস্টার্ব করছো কেন, তুমি কি চাও? বলছে আমি সন্তান চাই। তখন সে হাত থেকে বীর্য তৈরি করে তাকে বীর্যপাত করেছে তার গর্ভে। তো এত শক্তিশালী বীর্য ধারণ করতে পারছে না, তো সঙ্গে সঙ্গে সেই বীর্য পরিত্যাগ করে একটা হরিণকে দিয়ে দিস। তো হরিণ সেই বীর্য ধারণ করে সঙ্গে সঙ্গে পুত্র সন্তান প্রসব করেছে। সেই পুত্রটা দেখতে মানুষের মতো, কিন্তু মাথায় একটা সিং রয়েছে, তাই জন্য তার নাম হচ্ছে ঋষ্যসিংহ। তো ঋষ্যসিংহ তার হরিণ সন্তান, কারণ বিমণ্ডকের একটা দাদা ছিল, তো দাদার কাছে নিয়ে গেছে ছেলেকে, সে তো মুনি বিমণ্ডক, ও আবার কি করে ছেলে মানুষ করবে, তার তো কিছু ওইসব দায়িত্ব নেই। তো দাদার কাছে গেছে, দাদা দায়িত্ব নিতে চেয়েছে, কিন্তু বৌদি বলছে না না না, এই ছেলেকে আমি নিতে পারবো না। তখন প্রচণ্ড ক্রোধান্বিত হয়েছে বিমণ্ডক, বলছে আমার ভাগ্যটাই খারাপ, হর্ষা সে এলো আমার কাছে সন্তান লাভ করার জন্য, আমি তাকে বীর্য প্রদান করলাম, সে সন্তান ধারণ করতে পারলাম না, সেই বীর্য সে হরিণকে দিল, তো হরিণটাও সে আমার পুত্রকে রক্ষা করতে পারল না, আমি গিয়ে আমার বৌদিকে দিলাম, সেও আমার ছেলেকে গ্রহণ করলো না, তাই আমি এমন একটা ভাবে আমার ছেলেকে মানুষ করব যাতে সে কোনো নারীর সঙ্গে তার যেন কোনো দেখা না হয়। এমন একটা আশ্রম তৈরি করেছে যেখানে মহিলা প্রবেশ নিষিদ্ধ পূর্ণরূপে। তো ঋষ্যসিংহ ঋষি কোনোদিন মহিলা টহিলা কিছু বোঝে না, আর কিছু খায় না, খালি ফলমূল খেয়ে থাকে, তপস্বী পুরুষ। তখন বলছে এই ঋষ্যসিংহ মুনিকে যদি আনা যায়, তাহলে ঋষ্যসিংহ মুনি যদি তপ এই যজ্ঞ করে তাহলে বৃষ্টি হবে। তো খুব ভালো, ঋষ্যসিংহ মুনিকে আনবে কি করে? ওর দাদা, ওর বাবাটা খুব তেজস্বী, যদি জানতে পারে তাহলে তো অভিশাপ দিয়ে দেবে, তো কি করে আনা যায়? তখন ব্রাহ্মণেরা একটা বুদ্ধি দিয়েছে, বলছে আমাদের দেশে রাজ্যে যত সুন্দরী মহিলারা রয়েছে তাদেরকে পাঠিয়ে দিন, আর তারা কায়দা করে তাকে নিয়ে আসুক। তো যেহেতু ঋষ্যসিংহ ঋষি কোনো মহিলার সংস্পর্শ পায়নি, তো এই মহিলাদের সংস্পর্শ হলে আকর্ষিত হয়ে যাবে, আকর্ষিত হলে তাদের আকর্ষণে তাকে এই রাজ্যে নিয়ে আসা যাবে। তো খুব ভালো আইডিয়া, তারা নৌকা করে গেছে, পৌঁছে গেছে, ওরা পাশে গিয়ে একটা ঘাঁটি গেড়েছে ঋষ্যসিংহ মুনির আশ্রমের পাশাপাশি। তো সেখানে ওরা আছে, তো একদিন ওর বাবা নাই আশ্রমে, তো এই মহিলাগুলো একসঙ্গে গিয়ে পৌঁছে গেছে। তো কোনোদিন তো মহিলা দেখেনি, বলছে কি অদ্ভুত লোক এরা সব এসে গেছে, তো ওদেরকে তো খেতে দিয়েছে, ফল টল খেতে দিয়েছে, তো খাওয়া দাওয়া হয়েছে, চরণ টরণ ধুয়ে দিয়েছে, তো দেখছে অন্য ধরনের স্পর্শ, অন্য মহিলার স্পর্শ পায়নি, তো তো স্পর্শ পেয়ে অন্য রকম অনুভূতি হচ্ছে। তারপরে মহিলাগুলো তারপরে ঋষ্যসিংহ মুনিকে আলিঙ্গন করেছে সবাই, আলিঙ্গন টালিঙ্গন করে বলছে আবার দেখা হবে, আমরা চললাম, চলে গেছে। তো মহিলার আলিঙ্গন স্পর্শ পেয়ে তার তো আর রাত্রেবেলায় ঘুম হচ্ছে না, বুঝছি এরকম তো অদ্ভুত একটা আকর্ষণ, তো তো পাগলের মতো হয়ে গেছে। তো সে তখন সেই মহিলাদের আশ্রমে পৌঁছে গেছে, তো তখন গিয়ে বলছে, মহিলাগুলো বলছে এইটা তো আমাদের আসল বাড়ি নয়, আমাদের আসল বাড়ি হচ্ছে অনেক দূরে আছে, তো তুমি যদি আমাদের সঙ্গে চলো তাহলে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারি। তখন ও যা বলছে, কারণ তখন পাগল হয়ে গেছে, বলছে চলো। তো মহিলাগুলো সেই ঋষিসিংহ ঋষিকে নিয়ে রমাপদ মহারাজের রাজ্যে নিয়ে এসে উপস্থিত হয়েছে। দিয়ে শান্তার সঙ্গে রমাপদ মহারাজ শান্তার সঙ্গে ওর বিবাহ দিয়েছে ঋষিসিংহ ঋষির। আবার ভয় ভয়ও পাচ্ছে যে ওর বাবা যদি জানতে পারে তাহলে তো অভিশাপ দিয়ে ভস্ম করে দেবে। তখন রমাপদ মহারাজ ব্যাপারটা খুলে বলেছে যে কেন তোমাকে নিয়ে আসা হয়েছে, কারণ তুমি যদি যজ্ঞ করো তাহলে রাজ্যে বৃষ্টি হবে। তো ঋষিসিংহ মুনি সুন্দর যজ্ঞ করেছে, বৃষ্টি হয়েছে, বলছে এখন তোমার বাবাকে সামলাতে হবে তোমাকে। বলছে কোনো অসুবিধা নেই, আমি আমার বাবাকে সামলে নেব। তো এইভাবে দিন কাটছে। তো সেই খবর এখন দশরথ মহারাজ পেয়েছে যে ঋষিসিংহ ঋষির সঙ্গে আমার মেয়ে শান্তার বিবাহ হয়েছে। এখন কে আমার অশ্বমেধ যজ্ঞ করবে? তো ব্রাহ্মণরা আইডিয়া দিয়েছে এই অশ্বমেধ যজ্ঞ ঋষিসিংহ ঋষিকে দিয়ে করাতে হবে। একটা অশ্বমেধ যজ্ঞ হবে, একটা পুত্রেষ্টি যজ্ঞ হবে। এই দুটো যজ্ঞ যদি এই ঋষিসিংহ ঋষি করে তাহলেই আপনার সন্তান লাভ হবে, দশরথ মহারাজকে বলছে। তো দশরথ মহারাজ বলছে খুব ভালো আইডিয়া, তাহলে আমরা যাই। তো দশরথ মহারাজ সমস্ত মুনি ঋষিদেরকে সঙ্গে তার সৈন্য সামন্ত নিয়ে পৌঁছে গেছে রমাপদ মহারাজের কাছে। তো রমাপদ মহারাজের কাছে শান্তা তো তার মেয়ে নয়, দশরথ মহারাজেরই মেয়ে। তো ঋষিসিংহ ঋষির সঙ্গে পরিচয় করে দিয়েছি, এই হচ্ছে তোমার আসল শ্বশুর। তখন দশরথ মহারাজ বলছে যে আমার একটা সাহায্য লাগবে, আমি একটা অশ্বমেধ যজ্ঞ করবো, একটা পুত্রেষ্টি যজ্ঞ করবো, তার জন্য ঋষিসিংহ ঋষিকে আমার লাগবে। তো রমাপদ মহারাজ বলছে কোনো অসুবিধা নেই। তো ঋষিসিংহ ঋষি পৌঁছে গেছে, সেই অযোধ্যায় পৌঁছেছে। অযোধ্যায় সুন্দর যজ্ঞ হচ্ছে, অশ্বমেধ যজ্ঞ হয়ে গেল, পুত্রেষ্টি যজ্ঞ। পুত্রেষ্টি যজ্ঞ থেকে বিষ্ণুর দাস প্রকাশিত হলো পায়েস নিয়ে, মন্ত্র উচ্চারণের মাধ্যম দিয়ে পায়েস, সেই পায়েস এখন ভাগ করা হবে। তো দশরথ মহারাজ ভাগ করে দিচ্ছে পায়েস, যত পায়েস ছিল তার অর্ধেক কৌশল্যাকে দিয়েছে। তারপরে যে বাকিটা ছিল তার অর্ধেক কৈকেয়ীকে দিয়েছে। তারপর বাকি যেটা ছিল তার অর্ধেক সুমিত্রাকে দিয়েছে। আর যেটা বাকি এটা তো তার মানে আবার কিছুটা বাকি থেকে যাচ্ছে, সেই বাকিটাও সুমিত্রাকে আবার দিয়েছে। তাই যেহেতু সুমিত্রা দুবার পেয়েছে, তাই সুমিত্রা দুটি সন্তান হয়েছে, কৈকেয়ীর একটা আর হচ্ছে কৌশল্যার একটা। তো কৌশল্যার গর্ভ থেকে রামচন্দ্র আবির্ভূত হয়েছেন, যিনি হচ্ছেন বিষ্ণুর যা ক্ষমতা তার অর্ধেক ক্ষমতা সম্পন্ন হচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্র। তা বিষ্ণুর এক চতুর্থাংশ ক্ষমতা নিয়ে আবির্ভূত হয়েছেন ভরত, এবং বিষ্ণুর ছভাগের এক ভাগ শক্তি নিয়ে আবির্ভূত হয়েছেন লক্ষণ এবং শত্রুঘ্ন। তো এইভাবে ভগবান শ্রী রামচন্দ্র, ভরত, লক্ষণ এবং শত্রুঘ্ন এই রামনবমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন। তাই আবির্ভাবের ফলে অযোধ্যায় অত্যন্ত আনন্দ, খুব আনন্দ। এবং এই রামচন্দ্র ছোটবেলা থেকে রাজত্বকাল, ওনার যে রাম রাজত্ব, তিনি 11,000 বছর তিনি রাজত্ব করেছিলেন, 11,000 বছর। তো এই রাজত্বকাল, ওনার জন্ম, ওনার বাল্যলীলা, ওনার বনবাস, সীতা উদ্ধার, সমস্ত কিছু থেকে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা লাভ করতে পারি। তাই আগামী কাল থেকে আমরা কি করব, এক একটা লীলা আমরা আলোচনা করব, এবং সেই লীলা থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। তো ভগবান শ্রী রামচন্দ্র হচ্ছে এমন একটি ব্যক্তিত্ব, তিনি বলছেন তার যে আশ্রয় গৃহ গ্রহণ করে তাকে তিনি কখনো পরিত্যাগ করেন না। এটা হচ্ছে ভগবানের প্রতিজ্ঞা। তাই ভগবান শ্রী রামচন্দ্রর লীলা থেকে আমরা সেটা দেখতে পাই, উনি খালি মুখে বলেননি, কাজের উনি করে দেখিয়েছেন। তো ভগবান শ্রী রামচন্দ্র বলছেন যে আমার চরণের আশ্রয় গ্রহণ করে তাকে আমি কখনো পরিত্যাগ করি না। তো বিভীষণ ছিল হচ্ছে রাবণের ভাই, আপনারা জানেন তিন ভাই, রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ। তো বিভীষণ ভগবানের ভক্ত ছিল, তাই রাবণ যেহেতু ভগবানের শত্রু ছিল, তাই বিভীষণের সঙ্গে রাবণের কখনো মিল ছিল না। তখন বিভীষণ রাবণকে পরিত্যাগ করে রামচন্দ্রের শরণাগত হয়েছে, রামচন্দ্রের আশ্রয় গ্রহণ করেছে। কিন্তু লক্ষ্মণ এবং অন্যান্যরা বিশ্বাস করতে পারছে না, শত্রুপক্ষের লোক তো, ভাবছে এর মধ্যে কোনো চাল আছে কিনা। কিন্তু রাবণ, কিন্তু রামচন্দ্র বলছে, শত্রুপক্ষের হোক আর যেই পক্ষের হোক, যে আমার শরণাগত হয় তাকে আমি কখনো পরিত্যাগ করতে পারি না। তাই ভগবান শ্রী রামচন্দ্র বিভীষণকে গ্রহণ করেছে, তো গ্রহণ করেছে, খালি গ্রহণই করেনি, গ্রহণ করার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী রামচন্দ্র বিভীষণকে লঙ্কার রাজা করে দিয়েছে, রাজপদে অভিষিক্ত করেছে। তখন অন্যান্যরা বলছে, আরে আপনি তো বলেছেন যে আপনার শরণাগত হয় তাকে আপনি পরিত্যাগ করতে পারেন না, তো আপনি তো বিভীষণকে এখন রাজা করে দিলেন, লঙ্কার রাজা, এখন যদি রাবণ চলে আসে, তো রাবণ এসে যদি আপনার শরণাগত হয় তাহলে আপনি কি করবেন? লঙ্কা তো আপনি বিভীষণকে দিয়ে দিয়েছেন। তখন রাম বলছে, কোনো অসুবিধা নেই। বলছে, কেন অসুবিধা নেই? বলছে, আমি লঙ্কা বিভীষণকে দিয়ে দিয়েছি, তো যদি রাবণ ফিরে আসে আমার কাছে শরণাগত হয়, তাহলে আমি অযোধ্যা রাবণকে দিয়ে দেব। ও, তা তো খুব ভালো, তাহলে ভরতের কি হবে? তো ভরতকে তো আপনি অযোধ্যা দিয়ে দিয়েছেন, তাহলে ভরত কি করবে? বলছে, ভরতের কোনো অসুবিধা হবে না, সমস্ত বৈকুণ্ঠ জগৎ আমি ভরতকে দিয়ে দেব। তখন বলছে, তো আপনার কি হবে? লঙ্কা গেল, অযোধ্যা গেল, বৈকুণ্ঠ গেল, তো আপনি কি করবেন? বলছে, আমি এদের দাসত্ব করে আমি জীবন কাটিয়ে দেব। এই হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র, যে তার শরণ গ্রহণ করে তাকে তিনি কখনো পরিত্যাগ করেন না। এই ধরনের ভগবানের শরণাগত আমাদের হওয়া দরকার। আমরা এই জগতে বিভিন্ন লোকের দাসত্ব গ্রহণ করি, কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের চরণ গ্রহণ করলে তিনি কখনো আমাদেরকে পরিত্যাগ করবেন না। এই জগতের মানুষ কিরকম, যতদিন প্রয়োজন ততদিন আমাদেরকে কাজে লাগাবে, কাজ শেষ গুড বাই। কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র সেই ধরনের কোনো প্রভু নন, তিনি যে কোনো পরিস্থিতিতে, সর্ব পরিস্থিতিতে তিনি আমাদেরকে সুরক্ষা প্রদান করবেন। আর একটা ছোট্ট কাহিনী আছে, যে ভগবান শ্রী রামচন্দ্র তিনি বনবাসে আছেন, কোনোদিন তো খালি পায়ে হাঁটেন না, তো বনবাসে তো আর জুতো পরে যাওয়া যাবে না, খালি পায়ে হাঁটছেন, তো হাঁটছেন তো পায়ে কাঁটা ঢুকে গেছে, কাঁটা। কাঁটা ঢুকে গেছে, রক্ত পড়ছে, অনেক কাঁটা ঢুকে গেছে। তো সন্ধ্যেবেলায় ভগবান শ্রী রামচন্দ্র বিশ্রাম করছেন, তো সীতা দেবী ভগবানের চরণ সেবা করছেন, তো দেখছে এত কাঁটা ঢুকে গেছে, তো এখন কি করা যায়? তো সীতা দেবী আস্তে করে একটা কাঁটা বার করেছে। তখন ভগবান জেগে উঠেছে, আরে তুমি কি করছো? বলছে, না কাঁটা ঢুকে গেছে তো কাঁটা বার করছি। যে তুমি কি জানো না, আমি ঘোষণা করেছি যে আমার চরণের আশ্রয় গ্রহণ করে তাকে আমি কখনো পরিত্যাগ করি না, তো এই কাঁটাগুলো আমার চরণের আশ্রয় গ্রহণ করেছে, তুমি কি করে তাদেরকে পরিত্যাগ করছো? তাই ভগবান শ্রী রামচন্দ্র যে কাঁটাকে এত আশ্রয় দিতে পারে, তাহলে যদি কেউ কোনো ভক্ত ভগবান শ্রী রামচন্দ্রের চরণ আশ্রয় গ্রহণ করে, তাহলে ভগবান তাদেরকে কিভাবে সুরক্ষা প্রদান করবেন। এই শিক্ষা আমাদের জীবনে লাভ করা অত্যন্ত প্রয়োজন রয়েছে। এইভাবে ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যায় বড় হচ্ছেন, অযোধ্যায় বড় হচ্ছেন, তখন অযোধ্যায় দশরথ রামচন্দ্রের প্রতি অত্যন্ত আসক্ত, আসক্ত বলা ঠিক না, ভালোবাসায়, প্রচন্ড ভালোবাসে রামচন্দ্রকে। দশরথ সুন্দর রাজা ছিলেন, কিন্তু সকলে চাইছে রাম যদি রাজা হয় তাহলে আরো ভালো হয়। তো দশরথ ঘোষণা করেছে যে রামচন্দ্রকে রাজা করা হবে। সেই সময় ভরত আর শত্রুঘ্ন ছিল না, তো রামচন্দ্র রাজা হবে দশরথ ঘোষণা করে দিয়েছে। এখন পরের দিন রাজা হবে, তার আগের দিন রাত্রের ঘটনা। তো সবাই আনন্দ করছে অযোধ্যায়, বিরাট আনন্দ, কিন্তু একজনের মনে আনন্দ নেই, সে হচ্ছে মন্থরা। সে মন্থরা তখন কৈকেয়ীর কাছে গেছে, কৈকেয়ীর কাছে গিয়ে বলছে, কৈকেয়ী তোমার এত আনন্দ কিসের? বলছে কেন, আমার ছেলে রামচন্দ্র রাজা হবে, এর থেকে আনন্দের আর কি হতে পারে? তোমার ছেলে রাম নাকি, তোমার ছেলে তো ভরত। বলছে ভরত আর রামের মধ্যে কোনো পার্থক্য আছে না, আমি রামচন্দ্রকে আমার নিজের ছেলের থেকে বেশি ভালোবাস। বলছে সে ঠিক আছে, কিন্তু যদি রামচন্দ্র রাজা হয়ে যায় তাহলে তোমার কি পজিশন থাকবে? এখন তো তুমি রাজমাতার সম্মান পাচ্ছ, কিন্তু রামচন্দ্র রাজা হয়ে যায় তাহলে কৌশল্যা রাজমাতা হয়ে যাবে, তোমাকে কিন্তু আর কেউ সম্মান প্রদান করবেন না। অ্যাকচুয়ালি মন্থরা চিন্তা হয়ে গেছে, ও ভাবছে যে কৈকেয়ী রাজমাতা হয় তাহলে ওর সুবিধা হবে, কৌশল্যা যদি রাজমাতা হয় তাহলে তো ওর সুবিধাগুলো কম হবে। তখন বলছে যে তুমি তোমার স্বামী দশরথের কাছে যাও, গিয়ে সেই বরটা তুমি নিয়ে নাও, যে দুটো বর দশরথ দিতে চেয়েছিল তোমাকে। তখন বলছে দুটো বর কি? তখন কৈকেয়ীকে বলছে প্রথম বরটা চাইবে যে রামচন্দ্রের 14 বছর বনবাস হবে, আর তোমার ছেলে ভরত রাজা হবে। এটা শুনে বলছে না না, এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব, চিন্তাই করতে পারছেন না কৈকেয়ী। কিন্তু মন্থরার সঙ্গের ফলে ধীরে ধীরে তার মধ্যে সেই বাসনাটা জাগরিত হল। এখান থেকে আমরা কি লাভ করতে পারি, কি জ্ঞান লাভ করতে পারি, সঙ্গের কি ফল? যেরকম আমি সঙ্গ করব আমার চেতনা সেরকম জাগরিত হবে। তো মন্থরা হচ্ছে অসৎসঙ্গ, অসৎসঙ্গের ফলে কৈকেয়ীর মতো ভক্তের হৃদয়ে অসৎ বাসনা জাগরিত হল। তাই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন যে অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। ভক্ত মানে কি? তাকে অসৎসঙ্গ ত্যাগ করতে হবে, এটা হচ্ছে অসৎ, এটা হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। আমি যেরকম সঙ্গে থাকব আমার মানসিকতা সেরকম তৈরি হবে। কৈকেয়ী সুন্দর সঙ্গে ছিল, তার মধ্যে একটা সুন্দর মানসিকতা গড়ে উঠেছিল, কিন্তু যখনই তার মন্থরার সঙ্গ লাভ হলো তার মধ্যে কি বাসনা জাগরিত হলো? তার মধ্যে একটা ব্যক্তিগত বাসনা তার জাগরিত হলো এবং তার ফলে সে ভগবানকে পরিত্যাগ করলো। তা অসৎসঙ্গ ত্যাগ, অসৎসঙ্গ করলে কি হবে? আমরা ভগবানকে ত্যাগ করব, রামচন্দ্রকে আমাদের জীবন থেকে বাদ দিয়ে দেব। তাই ভগবান শ্রী রামচন্দ্রকে আমাদের জীবনে যদি পেতে হয় তাহলে রামচন্দ্রের যারা ভক্ত তাদের সঙ্গে থাকতে হবে। যারা ভগবান শ্রী রামচন্দ্রকে মানে না, তাকে ঈর্ষা করে, তাকে তাদের জীবন থেকে বাদ দিয়ে দিতে চায়, তাদের সঙ্গ করলে আমাদের রামের চরণে ভক্তি হবে না। তাই রামচন্দ্রকে লাভ করতে গেলে রামচন্দ্রের ভক্তদের সঙ্গে থাকতে হবে। এখন আমরা চিন্তা করি ও রামরাজ্য তৈরি করা হবে, কিন্তু রামবাদ, রামবাদ দিয়ে কি করে রামরাজ্য হবে? এখন আমাদের সমস্ত নেতারা রামরাজ্য তৈরি করতে চাইছে কিন্তু রামকে মানবে না, রামকে বাদ দিয়ে কখনো রামরাজ্য হয় না। তাই আমরা যদি রামরাজ্য তৈরি করতে চাই তাহলে আমাদের জীবনে রামকে গ্রহণ করতে হবে। যদি রামকে আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারি, রামকে নিয়ে আসা মানে কি? রামের শিক্ষা, রামের চরিত্র, রামের জীবনী আমাদের জীবনে পাঠ্য হওয়া উচিত, তাহলে আমরা রামরাজ্য গড়ে তুলতে পারব। এই কৈকেয়ীর মধ্যে অসৎ তৃষ্ণা কিভাবে জাগরিত হলো? মন্থরারূপ যে অসৎ সঙ্গের প্রভাবে তার মধ্যে অসৎ তৃষ্ণা জাগরিত হলো। ঠিক একইভাবে এই জড়জগতে এখন অনেক মানুষ ভগবান শ্রী রামচন্দ্রের চরণে আত্মসমর্পণ করতে চাইছে না। কেন চাইছে না? কারণ তারা অসৎ সঙ্গের দ্বারা প্রভাবিত। তাই ভগবান শ্রী রামচন্দ্রের স্মরণে আমরা কখন শরণাগত হওয়ার বাসনা তৈরি করতে পারবো? যখন আমরা ভগবানের ভক্তদের সঙ্গে থাকব। তাই জন্য বলেছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই সাধুসঙ্গে যখন আমরা থাকব তখন আমাদের সৎ চিন্তা জাগরিত হবে, আর যখন আমরা অসৎ সঙ্গে থাকব তখন আমাদের অসৎ চিন্তা জাগরিত হবে। এই কৈকেয়ী এবং মন্থরার কথোপকথনের মাধ্যম দিয়ে এই মহান শিক্ষা আমরা লাভ করতে পারি যে মন্থরারূপ যে অসৎ সঙ্গ সেটা পরিত্যাগ করে আমাদের ভগবানের ভক্তদের সঙ্গ করলে আমাদের কৈকেয়ীর মতো মনোবাসনা জাগরিত হবে না। তো এরপরে ভগবান শ্রী রামচন্দ্রকে বনবাসে চলে যেতে হয় এবং বনবাসে যাওয়ার পরে কি কি লীলা হয়েছিল সেটা আমরা আগামীকাল আলোচনা করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, ভগবান শ্রী রামচন্দ্র কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ঠিক তো কি প্রশ্ন কি? এটার মাধ্যমে যে রামচন্দ্র শিক্ষা দিলেন যে কাঁটাও যদি আমার চরণে আমার চরণে আশ্রয় গ্রহণ করে তাকে আমি পরিত্যাগ করি না, তো কোনো জীবের কি কথা? বুঝতে পেরেছ? এর মাধ্যম দিয়ে ভগবান শ্রী রামচন্দ্রের মহানতা প্রকাশ করা হয়েছে। আর কোনো প্রশ্ন আছে? কালকে আমরা যখন শুরু করব আজকের যে আলোচনাটা হলো সে আলোচনার প্রথমে প্রশ্ন উত্তর হবে। আমি বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করব, যদি আপনার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে কালকের আলোচনা শুরু হবে, আর প্রশ্নের উত্তর না দিলে আবার আজকের আলোচনাটা কালকে হবে। আপনারা যদি কালকে নতুন কিছু শুনতে চান আজকে যেটা আলোচনা হলো সেটা মনে রাখবেন। আজকে আমরা কী কী আলোচনা করলাম সেটা যেন মাথায় থাকে এবং সেই কথা মাথায় রেখে আপনারা আগামীকাল পাঠে আসবেন। মাথায় না থাকলেও আসবেন, ভাববেন না যে মাথায় নাই আসবো না।